नमो महाभगवन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यम् हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेशगोपिकाकान्त राधाकान्त नमस्तुते सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वान्तुते प्रणमामि हरिप्रिये आदेविकाकुभरगदगदयाद्यवाच जाचे निपत्तभोगि दण्डवत उद्भटरति आस्यापृषातमबुधस्य जनश्च कृत्वा गन्धर्विके अङ्गशालिङ्कटाभिरभितो मन्दे कृतन्दे वरं जड्जं जागुजरोति संविदधतं पट्टम्बरस्य क्रिया सारण्यनिवासिनं हृदिगशद्दामाभिरामोदरं राधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्यायेन्दाम् पराधलक्ष्यै क्षिप्ताश्च कामादितरङ्गमध्यै कृपामयीं त्वं शरणं प्रपन्नां विन्दे नमस्ते गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदो तं सर्वभूतहृदयं मुनिमानुतोऽस्मि तवैवास्मि न जिमामि त्वया विना इति विज्ञाय राधे तन्मयमानुसृणन्ति मध्यलीलाष्टम परीक्षित शिष्य राय रामानंद श्रीवास ज्ञान शून्य भक्ति यो साधु सार जखन राय रामानंद बोलें तखन महाप्रभु बोलें इहो हय आगे कह तखन तिनि बोललें राय कहे प्रेम भक्ति सर्वसाध्य सार ते जन्य तिनि दुटी श्लोक उच्चार एकटी करलें नानो पचार कृत पूजनम आर्थबंधु आ कृष्ण भक्ति रसभाविता मति प्रियताम अभी जब हमारे एक प्रसंगे थे प्रेम संबंधे भाव संबंधे जरा शास्त्र गणकार विशेषकर भक्ति संबंधी जे करे से रूप गोस्वामी सब कथा किछु किछु आलोचना कर যদিও সেরকম যোগ্যতা অধিকার নাই বর্ণন করবার যোগ্যতা একেবারে নাই তবে এত অনুশীলন করলে আমাদের মঙ্গল হতে পারে আর কোনোদিন ভাবের প্রতি লোভ উৎপন্ন হতে পারে এই জন্য কিছু আলোচনা করা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এইসব অপ্রাকৃতিক প্রশ্ন আর আমার এইসব বিষয়ে আলোচনা করা আমার মনে হয় যে সেটা ঠিক নয়, ভয় লাগে। ওই জন্য প্রথমে বিচার করেছিলাম যে সেইগুলি প্রকাশ করবেন। কিন্তু শ্রী রূপ গোস্বামীর প্রিয় গোবিন্দের সেবাধিকারী হরিদাস ঠাকুর প্রভৃতি এরা আমার কাছে বারবার অনুরোধ করে যে আপনি কিছু জগতের কল্যাণে যেন প্রকাশ করেন। তখন চিন্তা করলাম যে সেইটা করবো কি না করবো। তখন বিচার করে শেষে আমি নির্ধারিত করলাম যদি না বলি তা বহুত লোকের অহিত হবে, যদি বলি তাহলে কিছু লোকের অহিত হবে। তবে বিচার করে দেখলাম আমি শেষে আমি নির্ণয় করলাম যে সে লিখাই আমার উচিত। কেনটা লিখা উচিত? যে কোকিল রূপী যে ভক্ত হবে সেইটি আম্র মুকুর আস্বাদন করবে, আর যারা কাকরূপী ওইরকম তারা কবি নিম্ন শ্রেণীর লোক, আম্র মুকুলে আম্র ফলেতে তার রুচি না হয়ে নিম্ন ফলেতেই রুচি থাকে। ওরা নিম গাছের বাগানেতে নিম গাছের উপরে বসবে, উচিতই তাহাদের আম্র রসাস্বাদনে রুচি হয় না। অর্থাৎ যখন রুচি হয় না তো তখন তাহারা বাইকট করবে, উচিতই শুনবে না। অর্থাৎ যে জন্য আমি কথাটা লিখতে যাইতে ভয় আমার লাগছিল সে তো অনায়াসে এটা হয়ে গেল। অতএব লেখাই উচিত। আমাদের গুরু মহারাজের আসামিতে একজন ভক্ত ছিলেন, তিনি চিঠি লিখলেন যে সে আমি দীক্ষা নিয়ে এসেছি, সমাজ আমাকে ছেড়ে দিল আর আমাকে কোনো সভা সোসাইটিতে ডাকে না, আর আমার বাড়িতে বিবাহ উপনয়ন ইত্যাদি যে কোনো শুভ কার্য হোক ওদেরকে আমি বললেও ওরা আসে না, এমনকি আমার নাপিত ধোবা এবং আমার বলে যে সে এর ছিলাম না হুক্কা হুক্কাও আমার বন্ধ করেছে। মহারাজ ওকে পত্র দিলেন, আমাদের গৌড়ীয় পত্রিকাতে হুগুলি ছাপা আছে, যে সে ভালো হয়েছে, খুব ভালো, তোমার পরম মঙ্গলের কথা। আমরা অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার বলি তো তোমাকে ছাড়তে হয় না, তোমার অসৎসঙ্গ নিজে থেকে ছুটে গিয়েছে, খুব ভালো হয়েছে। আমরা তো এই চাই যে সে ওই রকম সমাজ ওই রকম হয় লোক আমাদেরকে ছেড়ে দেয়, ওই সমাজে বসলেই বলবে যে সে একটা বিড়ি দ তামাক দ, ওই রকম হয় তো তুমি অসদাচার করবে, তোমার এইসব নিজে থেকে এইসবগুলি বন্ধ হবে। আর দুর্গা পূজাতে তারা বারবারই টুকা হয় না, ওই ওইতে টাকা পয়সার মাংতে আসবে না, তোমার যে সৎবৃত্তিতে উপার্জিত ধন আবার ওই দুর্গা পূজাতে যাবে না, অন্যতে যাবে না, তোমার বিশেষ মঙ্গল। বহু সব যুক্তি দিয়ে গুরু মহারাজ তাকে পত্র দিয়েছেন গৌড়ীয় পত্রিকাকে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে ভয়েতে আমি লিখতে চাচ্ছিলাম সব দেখলাম যে সে এমনি হয়ে গেল, ওরা তো পড়বে না, রুচি ওদের হবে না, তারা নিজেই থেকে ও। এই জন্য আমি সব ভয় ছেড়ে দিয়ে এটি আরম্ভ করব। তবে আমি সূত্ররূপেতে লিখে দিয়ে যাচ্ছি, যদি ঠাকুর আমাকে আয়ু দেয় তাহলে আমি পরে এটাকে বিস্তারপূর্বক বলব, এখন সূত্ররূপেতে এইসবগুলি লিখে যাই। দাঁত হেলছে, দাঁত হালছে,
দন্তে গিলেছে,
আর চক্ষুতে দেখতে পাই না, কানেতে শুনতে যাই শুনতে পাই না, স্মরণ কিছু থাকে না, তথাপি লিখি। এইটি বড় বিচিত্র, এই যে লিখি কেন লিখছেন? লিখায় মোরা
হাতে ধরি লেখায় মোর মদন,
এই জন্য আমি লিখছি। পরেতে আবার একটু সময় পেয়ে গেলেন তখন অন্তলীলাতে গম্ভীরার কথা ইত্যাদি সবগুলি অর্থাৎ মহাপ্রভু যে জন্মে এসেছিলেন কীরকম ভাবে তিনি আস্বাদন করেছিলেন রাধা ভাব ইত্যাদি সেই সমস্তগুলিকে আবার সংক্ষেপে গ্রহণ তিনি জগতে যদি না আবির্ভূত হইতেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহলে এত সরল সহজভাবেতে এইসব জিনিসগুলি তত্ত্বগুলি যে গভীর তত্ত্ব যে ব্রহ্মা ইত্যাদি কি নারদ প্রভৃতি প্রেমী ভক্তরি অসুলভম অত্যন্ত শ্রেষ্ঠ যারা আছেন তাদের পক্ষে অসুলভ আর এইসবগুলি তিনি চৈতন্য চৈতাম্বরত রূপেতে আমাদের কঠিন তত্ত্ব সন্দর্ভ ইত্যাদি যে সৎ সন্দর্ভ শ্রীমদ্ ভাগবতের টিকা ইত্যাদি আর আর সব গোস্বামী গ্রন্থের সার সংকলন করে দিয়ে সর্ব সহজভাবে তো তিনি যদিও সর্ব সহজভাবে লিখেছেন কিন্তু বুঝাও খুব কঠিন যাতে মনোযোগের সহিত এই সমস্ত কথা আমরা অনুশীলন করি নিশ্চিত ভগবত ভক্তিতে রাগানুগা ভক্তিতে অনিবার্যত যদি মনে যোগ সহকারে যদি শুনে শ্রদ্ধা তিনি ওই পূর্বে বললেন জ্ঞান শূন্যা ভক্তি আর পরে বললেন তিনি প্রেমা ভক্তি সর্বসাধ্য সার এর দুটা মধ্যে বৈশিষ্ট্য কোথায় বৈশিষ্ট্য হচ্ছে যে জ্ঞান শূন্য ভক্তি আছে বটে কিন্তু তার মধ্যে দুটা জিনিসের আবি প্রকাশের একটু তারতম্য আছে পূর্বে যে সম্বন্ধ জ্ঞান তিনি প্রভু আমি দাস এইটি সম্যক রূপে আবি প্রকাশিত হয় আবি জ্ঞান কিছু আছে বিজ্ঞানের দিকে বাড়ছেন আর তারপরে যে সেবা বাসনা উদিত হয় এই সেবা বাসনাটাও তার মধ্যে অভাব সেটি যেরকম হবে জ্ঞান রহিত জ্ঞান শূন্য আবার প্রেমটাও সমৃদ্ধ হয়ে তার মধ্যে নাই একটি চান্স আছে যে ওই সময়তে যদি নিরন্তর হরি কথা শ্রবণ করে বিদ্যবতী কথা শুনে যে সাধুগণ স্বতই একেবারেতে ঝর্নার মতন তার মুখ থেকে বিগলিত হচ্ছে তখন যদি শ্রমণ করে তাহলে তার প্রেমা ভক্তি হওয়ার একটা সম্ভাবনা আছে জ্ঞান শূন্য ভক্তিতে আবি নাই যখন ওর সঙ্গে হরিকথা জোড়ে দিয়া যাবে ভগব কথা নিত্য নিরন্তর স্থানে স্থিত শ্রুতিমান মনোভি প্রায়শ অজিত জিতো অপি তৈ হল অথবা স্বতং প্রসঙ্গম অভিত্য সম্বিধৌ ভবন্তে ঋতকর্ণ রসায়ন কথা তদ্দোষনাত আসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রলি ভক্তি এই তিনটা বলে দিয়ে কিন্তু বলে দিলেন আটটি এখানে শ্রদ্ধা সাধুসঙ্গ অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এসব গুলিকে মনে করে এর অন্তর্গত আছে সব হরিকথা শ্রবণ করতে 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 লোকের শ্রদ্ধা উৎপন্ন অনর্থ নিবৃত্তি যখন হতে লাগলো ওই সাধন ক্রমেতে নিষ্ঠা হলো মানে বিশ্বাস হলো শাস্ত্র গুরু এবং সাধু এ তিনটি বাক্যেতে অটল শ্রদ্ধা এরপরে নিষ্ঠা পরে যখন রুচি উৎপন্ন হলো তখন হরিকথা তাহার কর্ণ রসায়ন হবে রুচি না হলে নামেতে আর ওই হরিকথাতে রুচি না হলে ওই কর্ণ রসায়ন আর হৃতকরণ হৃত রসায়ন হবে কর্ণ রসায়ন সুন্দর সুন্দর মধুর মধুর লীলা চৈত্র কৃষ্ণের সুন্দর সুন্দর তাহার নাম কীরকম নাম মধুর মধুর মে তৎ মঙ্গলম মঙ্গলানাম সকল নিগম মল্লি সফলম চিত স্বরূপম সবিতপি পরিগীতম সদ্ধয়া হে লয়া ভৃগবর নরমাত্রম তারহিত কৃষ্ণ মধুর মধুরমে তত মঙ্গলম মঙ্গলানাম, মধুর থেকে মধু আছে, সকল নিগমবল্লী সফলম চিত্তরূপম আছে। কিন্তু তখন অনুভব করবার অভি না, কিন্তু নিরন্তর যদি এইসব গুলি করতে থাকে অনর্থ দূর হবে, তখন এর আস্বাদন কিছু হবে, রসাস্বাদন কিছু অনুভব সে ঠিক হবে, প্রথম অবস্থাতে তো হবে না, নিরন্তর করতে 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 আর সাধু মুখেতে বিগলিত হরি কথা যদি শুনবে, তাহলে প্রথমে শ্রদ্ধা, তারপরে ভাবভক্তি, তারপরে প্রেম ভক্তি। তাহার কালকে যে বলেছিলাম যে সম্যক মস্তন্ত স্বান্ত মমতাতি সয়াঙ্কিত ভাব সয় এব সন্দ্রাত্মা বুধই প্রেমানি গদ্যতে, এটি এটা কীরকম ভাবে হবে, স্বজাতি স্নিগ্ধ রসিক তত্ত্বজ্ঞ আমার প্রতি একটা কৃপালু ভাব, স্নিগ্ধ মানে আমার প্রতি স্নিগ্ধ, অস্বজাতি ভাবযুক্ত, যদি এইরকম বৈষ্ণবদের মুখেতে হরিকথা শ্রবণ যদি করা যায় তাহলে শ্রদ্ধা উদিত হবে, তারপরে ভাবভক্তি হবে, আর তারপরে এই হচ্ছে ক্রম। এখন নরোত্তম ঠাকুর প্রেমের প্রেম যে বলছেন, কি প্রেম, স্বরূপ লক্ষণ, কালকে আমরা ভাব শব্দ বলেছিলাম, ভাব বলে কাকে, শুদ্ধ সত্য বিশেষ আত্মা, একটা পরিষ্কার ভাবতে বুঝবার চেষ্টা, আর যাদের বুঝা আছে তাহলে বুঝবে। একটা হচ্ছে সত্য, সত্য হচ্ছে রজ তম রজ সত্য, তিন প্রকৃতির লোক পাই, তিন প্রকার বস্তু আছে প্রায় জগতে, অধিকাংশ তম, আবার কতগুলি আছে রজ আর তম মিশ্র, বাকি সব কচিত আছে, সব কচিত, সত্য মানে সাত্বিক ভাব আপন, কিন্তু অভি প্রকৃতির অন্তর্গত যখন ভগবানের কৃপা বিশেষ রূপে ইন্দ্রিয়ের দ্বারা উত্তম ভক্তি যখন আচরণ করবে, উত্তম ভক্তি কিন্তু সাধন করতে লাগলো, কৃতিসাধ্যভাব, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যখন কায় মনো বাক্যেতে যখন এইটাকে আচরণ করতে লাগলো, অভ্যাস পুনঃ পুনঃ করতে লাগলো, তখন ভগবানের যে ভগবত সেবা প্রায় যে বৃত্তি, আত্ম স্বরূপ শক্তির যে বৃত্তি অনুগ্রহ করে দিয়ে তিনি সঙ্গ প্রদান করে দেন, ভগবানের ইচ্ছাই বলো অথবা যে তখন করতে 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 তাহার হৃদয়টা যে হয় পরম নির্মল হয়ে যায়, সে তো দর্পণ মার্জন, চিত্ররূপী দর্পণ মার্জিত, এই সময়তে প্রথমে সাত্বিক ভাব প্রথমে আসলো, আর তারপরে শুদ্ধ সত্ত্ব প্রবেশ করতে লাগলো। শুদ্ধ সত্ত্ব মানে কি, জীব স্বরূপেতে আমাদের ভিতরে তো শুদ্ধ সত্ত্ব রয়েছে, এই শুদ্ধ সত্ত্ব হচ্ছে সন্দিনী একটি অংশ, ওইটি জীবের স্বরূপ, চিত্ত সত্তা এটি হচ্ছে সন্ধিনী দ্বারা চিত্ত আমাদের স্বরূপ গঠিত, যেরকম সন্ধিনী দ্বারা কৃষ্ণ বলদেব এবং সেখানে যে স্বরূপ শক্তি দ্বারা প্রকাশিত যে পরিকরগণের সি অঙ্গ ইত্যাদি যা কিছু দেখা যায় ওটা হচ্ছে স্বরূপ শক্তি, সন্ধিনী শক্তির সেটি হচ্ছে পরিণাম, ও দ্বারা প্রকাশ বলতে পারা যায়, ও সেইটি বলদেব প্রভু হচ্ছেন সন্ধিনী, তিনি অধিষ্ঠাত্রী দেবতা, তাহার দ্বারা সেটি প্রকাশ। কোনটি
ওই যখন ভগবানের চিত্ত অথবা তাহার পরিকরগণের চিত্ত দ্রবিত হবে, তাহার এই সেবার কণ্ঠা অথবা এই সম্বন্ধ জ্ঞান সমৃদ্ধ করে টরে দিয়ে, তখন তিনি অনুগ্রহ করে দিয়ে এইটা স্বরূপ শক্তির নিত্য পরিকরগণের কাজ থেকে সম্বন্ধ যুক্ত করে ওইখান থেকে এরা করিয়ে দিবে। সুইচ এখানে জ্বালাবে তো এরা ওরাই জ্বালাবে, কিন্তু আসছে ডাইরেক্ট সব শক্তির বৃত্তি। তো ওইটি প্রারম্ভ থেকেই জীবের স্বরূপে তেউটা সন্ধানী শক্তি থেকেইটা হয়েছে পরিণতি, এই জন্য তাহার স্বাভাবিক রূপেতে আছে। আছে, তথাপি ওইগুলি এই দুটা যে বৃত্তি আছে এখন অবধি পটেন্সি মাত্র আছে, কোনো বিকাশ না। আর জীবের সত্তাই যদি না থাকে তাহলে তো সবই গেল।
জীব সত্তার মধ্যে জ্ঞান বল ক্রিয়া তিনটি
হলেও কৃষ্ণের মধ্যে কৃষ্ণকে চিৎ শক্তির অধিষ্ঠাত্রী দেবতা বলা হচ্ছে, তার মধ্যে তো আনন্দ আছে আর সত আছে। এই জন্য জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস অথবা জীব হচ্ছে অনুচিত, অনু সচ্চিদানন্দ বলা হয় না, অনুচিত জীবকে বলা হয়, কৃষ্ণকে বলা হয় বিভূচি। যে স্বরূপেতে ওই সবগুলি জিনিসের পটেন্সি আছে বটে, কিন্তু ওই দুটা আমি প্রকাশিত অভি নাই। আর জীব স্বরূপটা ওত দ্বারা গঠিত, চিত স্বরূপের দ্বারাই প্রারম্ভ থেকেই, এই জন্য তাহার একটা ভাব আছে। এই তাহার সন্ধিনী শক্তির যে অংশ, তাহার যে স্বরূপ,
কেবল যদি সন্ধিনী বলা হয় তাহলে তো অদ্বৈত সিদ্ধি এসে যায়।
আগে তো বলতে তো আগে তাহার উপরে তার মধ্যে পটেন্সি আছে দুটা, কিন্তু মহতের যখন কৃপা হবে তখন তাহার স্বরূপ শক্তির যে বৃত্তি ভাব যাকে বলে জ্ঞান, যে সেটি ভাব আছে, জ্ঞানটা বিকশিত হয়ে ভাব রূপেতে পড়ে, ওই ভাবটাকে বলে শুদ্ধ সত্ত্ব, ওইটা প্রকটিত। আর তাহার কা বিশেষ আত্মা, তাহার বিশেষ কি স্বরূপ শক্তির বিশেষ আনন্দ, এইটি দুটা মিলি তাহার যে সারস্বরূপ এটাকে বলে ভক্তিবৃত্তি। এইটি মহতের কৃপাতে তাহার হৃদয়তে ওই সন্ধানীর উপরেতে এইটি প্রকাশিত। বিশেষ শব্দেতে হবে হ্লাদিনী, আর এইটি আত্মস্বরূপেতে আছে কোথায়, নিত্য পরিকর্জনেতে, ওইটা যখন হৃদয়তে প্রকাশিত হবে তখন শুদ্ধ সত্ত্ব বিশেষ আত্মা ওটা হবে। আমরা ওইটা না হওয়া পূর্বে মনের দ্বারা মনের বৃত্তিগুলি যত পরিমাণেতে ওটা আসতে যাবে তত পরিমাণেতে তাদাত্ম হয়ে যে তখন ওটা আসতে পারে। যাহা দেব হয় প্রথমে হবে ভাব, মানে আংশিক রূপে, পরবর্তীকালেতে প্রথমে হবে কি শুদ্ধ সত্ত্ব বিশেষ আত্মা প্রেম সূর্যাংশ সাম্যভাগ। সাম্যভাগ মানে ওই রকম হতে একটু কিছু সমতা দেখা যায়, সূর্য উদয় হলে, অবি সূর্য উদিত হন না কিন্তু তাহার পূর্বেই একটু আভাসেতে পূর্ব দিশাতে একটু লাল কিরণ মতন দেখা যায়, আর তার দ্বারা সব অন্ধকার দূর হয়ে যায়, নিজেকে পরকে এইসবগুলি একটা দিয়ে। আর যখন পূর্ণ প্রকাশিত হবেন তখন হল সূর্য সময় পূর্ণ প্রকাশ। প্রথমে যখন হবে তখন চিত্তটাকে কি করবে, স্বরূপতা হচ্ছে শুদ্ধ সত্ত্ব, পরবর্তীকালেতে সান্দ্রানন্দ বিশেষ সান্দ্র প্রেমিত। ভাবটাই যখন সান্দ্র হয়ে যাবে আর সান্দ্র আত্মা ওই যে যাহাদের বিশেষ আত্মা রূপেতে আছে ওটা নিত্য পরজগতেতে পরিকর্গণ, যখন সান্দ্র ভাবে তো ওইটি যখন খানিক কিরণ মতন হলো তখন তাহার নাম ভাব, আর যখন সূর্য উদিত হয়ে তাহার যখন কিরণগুলি পূর্বরূপেতে প্রস্ফুটিত হলো তখন তাহাকে বলবে। ও সময়তে মমতা উঠবে, মমতা অতিশয়াঙ্কিত, আর সঙ্গে সঙ্গে চিত্তটাকে দ্রব করবে, এই দুটি তটস্থ লক্ষণ হবে, আর তার স্বরূপ লক্ষণ ওই শুদ্ধ সত্য পরজগতের বস্তু। এখন প্রেমিতে বলছেন যে সে অত্যন্ত বেশি রূপেতে প্রকাশিত যখন ভাব তখন তাকে প্রেম বলা হয়, তার মধ্যে মমতা অতিশয়াঙ্কিত। মমতা যতদিন না প্রেমের মধ্যে থাকে মমতার প্রয়োজন, মমতা যত পরিমাণে বেশি হবে ভগবানের প্রতি তত পরিমাণে ভক্তির এটা বিকাশ হবে, প্রেমের ক্রমসম বিকাশ হবে। মমতা নাই তখনই তাকে বলে শান্ত, প্রকৃতি থেকে অতীত হয়ে গেছে আর এইসব প্রকৃতির কোনো গুণের মধ্যে নাই, শুদ্ধ সত্যটা হয়েছে কিছু, মানে তার সত্তাটা নির্মল হয়েছে মাত্র, নিষ্ঠা উৎপন্ন হয়েছে। নিষ্ঠা মানে কি? কৃষ্ণৈক নিষ্ঠতা, এই কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু কৃষ্ণ কি? কৃষ্ণ তিনি হবেন ওই পরমেশ্বর, পরব্রহ্ম, পরমাত্মা, এই সবগুলি জ্ঞান ধারণ করে থাকে। এই যে মমতা গন্ধহীন আর কৃষ্ণের যে পরমেশ্বর ইত্যাদি যে জ্ঞান, ঐশ্বর্য যে জ্ঞান, এই জন্য সেটি শান্ত, এটি ক্রমশ ভক্ত যে দাস্য ইত্যাদি নিয়ে সেটি প্রকাশিত হয়। কীরকম হয় আগে আমরা বলব। জ্ঞান শূন্যতা আর প্রেমময়ী সেবার অভিলাষ, জ্ঞান শূন্যতা মধ্যে ভক্তির বিকাশ না, প্রেম ভক্তি যখন আসলো তখন বুঝতে হবে মমত্ব জ্ঞান উপস্থিত হয়েছে আর সেবার অভিলাষাও কিছু কিছু উদিত হতে লাগলো, এটি জ্ঞান গন্ধহীন ভক্তি আর ওর মধ্যে পার্থক্য দুটি স্তর। সাধুমুখেতে হরি কথা শ্রবণ করতে 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 অনর্থ নিবৃত্তি নিষ্ঠা হওয়ার পরে রুচি, কৃষ্ণ সম্বন্ধী রুচি যখন উৎপন্ন হবে তখন চিত্তটাকে কি কোমল করবে, আর মমতা একটু আনতে একটা আরম্ভ করবে। কিন্তু কোন ভক্তি? রাগাঙ্গা ভক্তি। আর এর বৈধ ভক্তি ওটি মহিম জ্ঞানের দ্বারা দিয়ে যে চার প্রকারের মুক্তি আর নারায়ণের সেবা শান্তরসের এই পর্যন্ত দিয়ে, আর এটি ব্রজে নিয়ে গিয়ে তাকে প্রবেশ করাইতে পারে। যে বলছেন যে ভক্তি হচ্ছে এখন যে বললাম যে অজিত অপি জিত, অজিতকে যিনি অজিত সকলের পক্ষে কিন্তু তাহাকে কি করে দেয়, অজিত অপি জিত, তিনি বশীভূত হয়ে যান ভগবান। কিন্তু বশীভূতের যে তারতম্য আছে সব বশীভূত এক রকমের নয়, বশীভূত হবেন বটে কিন্তু তাহার তারতম্য হয়েছে। এইটাকে বুঝাইবার জন্য বলছেন যে প্রেম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কেবল প্রেম আর একটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান যুক্ত। বদি ভক্তি দ্বারা বলছেন মহিমা জ্ঞান যুক্ত স্যা বিধি মার্গানুসারিণ, ভক্তির স্বামী সিন্ধুতে বলছেন যে বৈধি মার্গানুসারণম কি হবে, মহীন জ্ঞান যুক্ত প্রীতি হবে, প্রীতি হবে কিন্তু মহীন জ্ঞান, সেটি বিশেষ বাড়ে না। আর রাগানুগা শ্রীতান্তু প্রায়শ কেবলা ভাবে প্রারম্ভ থেকে ওই রকম সঙ্গ, ওই রকম তাহার রুচি, ওই রকম তার কিছু লোভ যুক্ত হয়েছে, যে পূর্বে আমরা লোভ সম্বন্ধে বর্ণন করলাম যে কোটি জন্ম সুকৃতির না লভ্যতে, ওইটি ওই রকম হয় ভক্তগণের কৃপাতে অথবা ভক্ত প্রসাদজ অথবা ভগবত প্রসাদজ এই উটা উৎপন্ন হয়েছে। ওইটি যদি ক্রমে সে চলতে লাগলো তখন রাগানুগা শ্রীতান্তু প্রায়শ কেবলা ভবে, কেবলা হবে, কেবলা মানে শঙ্কর নয়, এদিকে হবে শঙ্কর, কোনো মিক্সড হবে, প্রেম হবে কিন্তু ঐশ্বর্য মিশ্র, আর ওদের হবে কেবলা, হয় শান্ত হয় দাস্য সখ্য বাৎসল্য মধুরের মধ্যেও আবার কেবলা, এইরকম হবে সেটাতে উঠতে লাগলো। এখন বৈকুণ্ঠ ভক্তির মধ্যে বলছেন রসামৃত সিন্ধুকে যে সেখানে শান্ত রসি প্রধান, দাস্য কিছু মিশ্রিত থাকতে পারে কিন্তু ও দাস্য যে হবে ঐশ্বর্য জ্ঞান যুক্ত, বিশেষ করে সে ঐশ্বর্য জ্ঞানটাই প্রধানতম, এই জন্য শান্ত ওখানেতে বেশি প্রধান। জয় বিজে ওটা কি রসের ভক্ত মনে করে যে দাস, কিন্তু শান্ত রস যুক্ত, কিন্তু হলেও তাহার বৈচিত্র্য কিছু আছে। যখন মহাপ্রভু বললেন যে সে ইহো হয় আগে কহা, তখন তিনি বললেন যে দাস প্রেম সব 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 সাধ্য সার, তখন এই শান্তটাকে বাদ দিয়ে গ্যালপ করে দিয়ে তিনি দাসের মধ্যে নিয়ে আসেন, শান্তের ওখানে বর্ণন করেন করলেন নাই, এই জন্য যে ব্রজেতে শান্তের কোনো বিশেষ কার্য নাই, প্রকাশই নাই, এখানে ওখানকার বালু টালু যতগুলি আছে, যমুনা তটের ঘাস আছে, তারপরে যমুনা পুলিন আছে, সেখানে বৃক্ষলতা ইত্যাদি আছে, ওরাও কোনো না কোনো একটি রসেতে আছে ওই চার রকমের, অতএব এখানেতে শান্ত রসের কোনো ধর্ম, তথাপি শান্ত রস যাবে কোথায়, কোনো না কোনো রূপেতে একটা প্রকাশিত থাকবে, নাই তো অভাব হয়ে যাবে। এইটে পরিপূর্ণতম রূপেতে বৈকুণ্ঠে, বৈকুণ্ঠের নিম্নে একটি প্রদেশ আছে ওইখানেতে সুখ ঐশ্বর্য উত্তরা যেখানেতে আছে ওই স্থানগুলি সামীপ্য সালোক্য সারুক্য আর শাস্তি এই চারটি, এখানে কিছু না কিছু একটা দুঃখ নিবৃত্তি আমার হোক, আমার সুখ হোক একটা কিছু পাই, এই তাহার একটা গন্ধ ওখানেতে থাকে। আর প্রেম সেবা উত্তরা হলে ঠাকুরের প্রতি প্রেম করে কিন্তু আরও তার মধ্যে ওই উৎসবগুলি আছে কিছু না কিছু, এর উপরে যখন যাবে অযোধ্যা ইত্যাদিতে তখন তাহার দাস্য ভাব, শান্ত ভাব থাকতে পারে, দাস্য ভাব উৎপন্ন। এখন তিনি বলেন যে সে আগে কহা আর তখন তুমি দাস্য প্রেম সাধ্য সার সর্বসাধ্য সার, বৈকুণ্ঠে তে শান্ত রতি, ব্রজেতে ঐশ্বর্য জ্ঞানহীন, কেবল প্রেম দ্বারা কৃষ্ণের ব্রজেন্দ্রনন্দনের সেবা আছে, সেখানেতে শান্তের গুণ ওটা থাকলে ওটা চাপা পড়ে যায়, সক্ষ রস একটু প্রকাশ, যদিও বৈকুণ্ঠে তে সক্ষ, অযোধ্যাতে সক্ষ, দ্বারকাতে সক্ষ, আর ব্রজেতে সক্ষ, প্রথমে দাস্য, এই দাস্য চার জায়গাতেই আছে, বৈকুণ্ঠেতে দাস্য, তারপরে অযোধ্যাতে, তারপরে দ্বারকা মথুরাতে, কিন্তু তার ভেদ আছে, এক রটনম, তার ধরনের বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে ঐশ্বর্য জ্ঞান উপর থেকে চললে ক্রমে 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 নিচে ঐশ্বর্য জ্ঞান বাড়ছে, আর উপর দিকে গেলে কি হবে, ঐশ্বর্য জ্ঞান শিথিল হতে লাগলো, প্রেমটা বাড়তে লাগলো। এই জন্য বলছেন তত্র তত্র ঐকান্তিকানাংশ শ্রেষ্ঠ গোবিন্দ হৃত মানসা যে শীষ প্রসাদ অপি মনোহরতম ন শক্নুয়াত। একান্তিক যে শ্রেষ্ঠ ভক্ত গোবিন্দ ধাঁধের চিত্ত চুরি করে নিয়েছেন, শ্রীশ শীষ মানে এখানে বৈকুণ্ঠ আদিত, আর শীষ মানে এখানে বৈকুণ্ঠ থেকে উপরে যে দ্বারকাবাসী যে কৃষ্ণ লক্ষ্মীগণের যে পতি, ওরাও এদের মন হরণ করতে পারে, যেরকম হয় গোপ কুমারের মন কি বৈকুণ্ঠ আধীশ্বর কি অযোধ্যাপতি অথবা দ্বারকা মথুরাপতি তাহার মন প্রসন্ন করতে পারে। সেটি যখন ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর কাছে গেল, তাহার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা তাহার ব্রজের কেবল কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ব্রজের যে শুদ্ধ প্রেম ঐশ্বর্য থাকলে ও ঐশ্বর্য জানে না, ঐশ্বর্য দেখলে ও নিজ সম্বন্ধ না মানে, ঐশ্বর্য আছে ব্রজেতে বহু ঐশ্বর্য, গোবর্ধনকে ধারণ করছেন, কালিয়াকে তিনি দমন করছেন, অগাসুরের পেটে মধ্যে চলে গিয়ে আবার তাহাকে মুক্তি ইত্যাদি দিচ্ছেন, বহুবিধ ঐশ্বর্য, ব্রহ্মাকে ঐশ্বর্য দ্বারকাতে দেখিয়েছেন, কিন্তু যেরকম হ্যাঁ মাকে দেখিয়েছেন ঐশ্বর্য মুখের মধ্যে সমস্ত অখিল বিশ্ব ব্রহ্ম, তথাপি দেখলেও দেখে না ঐশ্বর্য, তাদের প্রীতি শিথিল হয় না, কিন্তু ওখানে হয়ে যাবার সম্ভাবনা আছে, আর বাকি সব সমানে মানে হয়। এখন বলছেন এ শ্লোক মধ্যে জন্নাম শ্রুতি মাত্রেণ উমান ভবতি নির্মল তস্য তীর্থপদ কিংবা দাসানাম এব অবশিষ্যতে। জন্নাম শ্রুতি মাত্রেণ উমান ভবতি নির্মল, যার নাম শ্রবণ করবা মাত্র পরম নির্মল হয়ে যায়, আজামিল মত অত্যন্ত পাপী ব্যক্তি আরো কোটি কোটি জন। নিত্যানন্দ প্রভু বললেন যে সে বলো হরি হরি বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, জগাই মাধাই দে। হরিদাস ঠাকুর বলছেন, মন্তব্য করেছেন যে যখনই উনি ইচ্ছা করলেন আর নাম শুনাইলেন তখন তার সবগুলি দূর হয়ে গেছে, এখন শুধুমাত্র বাকি আছে একটু মানে
অনুষ্ঠান
অনুষ্ঠান একটা বাকি, কিন্তু তাহার হয়ে গেছে মঙ্গল, পরে আনুষ্ঠানিকভাবেতে মহাপুরুপাত্মীতে তুমি আস, কিন্তু ওই সময় তো হয়ে গেছে। তো যাহার নাম শ্রবণ করেন এই মনুষ্য পুনসা মানে জীব মাত্র, তাদের হৃদয় নির্মল হয়ে যায়। তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে, তাহাদের যারা ওদের দাস ওই প্রভুর দাস, তাদের আর কি জগতে বাকি থাকবে, কি পরজগতে তাহাদের আর কিছু বাকি থাকবে, সবই কিছু তাহাদের হয়ে গেছে, এইটি বুঝে রাখতে হবে। তারপরে বললেন ভবন্তম ভবন্তম এব অনুচরণ নিরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর তদাহম ঐকান্তিক নিত্য কিঙ্কর প্রহর্ষয়িষ্যামি সনাথ জীবিতম। ভবন্তম এব প্রথমে বললেন মনোরথা মনোরথ নিঃশেষ প্রশান্ত, যাদের জাগতিক যত রকমের মনোরথ এমন কি মুক্তি ইত্যাদির বাসনা সম্পূর্ণরূপেতে শান্ত হয়ে গেল, প্রশান্ত প্রকৃষ্টরূপেতে শান্ত হলো, আর কোনোদিন উদ্গম হওয়ার সম্ভাবনা থাকবে না, এইরকম হবে আপনার অনুচরত্ব, যারা নিরন্তরম সবসময় নিরন্তর আপনার সেবা করে, এইরকম আপনার দাস আমি কখন হব? কদাহম এই কান্তিক নিত্য কিঙ্কর, আপনার নিত্য কিঙ্কর আমি হব। প্রহর্ষে শ্যাম নাথ সজীব, আপনি আমার নাথ হবে, আমি তখন সনাথ হয়ে আপনার নিরন্তর সেবা করে কখন আপনাকে প্রসন্ন করব, এইরকম হতে বাসনা উঠবে, তখন সেটি হবে দাস। এখানে দাস্য রসের মধ্যেও বললেন সাধারণভাবে বৈকুণ্ঠীয় দাস, অযোধ্যার দাস, দ্বারকা মথুরার দাস, ব্রজের দাস, সকলের মধ্যে এটা খাটে। কিন্তু বিচার যখন করা যাবে তখন তারতম্যে দেখা যাবে, জয় বিজয় দাস হচ্ছে বৈকুণ্ঠের প্রহরী ইত্যাদির কার্য করে, পরে দিয়ে ওইখানে তো থাকে, যদি কেউ লোক না আসে হলে তার মধ্যে কি ওই দাস্যভাবের যে এইসবগুলি আছে সেবা এই সবগুলি করে না, কিরকম তার সেবার মধ্যে ভাবনা আছে এটা বোঝা যায়। রাগবর্ত চন্দ্রিকাতে বোধ হয় কি কোনা কোথায় তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন, খবরদার তাহাকে কোনো এইটা বুঝবে না যে সে উনি চতুর্সনের চরণেতে অপরাধ করে তাহার এইরকম অধোগতি হয়েছে এটা বুঝো না। এরা সনক সনন্দন থেকে বহু উন্নত, বহু উন্নত, তবে শিক্ষা দিবার জন্য জগতে প্রভু তাহার নিজের পরিকরগণকে নিয়ে আসে। প্রভু সব রস আস্বাদন করেছেন, বীর রস আস্বাদনের জন্য তাহার মন একটু লালাই হয়েছে, তখন প্রভু বলছেন যে সে একটু বীর রস আস্বাদন করবো, তিনি মনের গতি বুঝে ফেলেন, বলেছে তাহলে প্রভুকে একটু বীর রস আস্বাদন করাই ফেলেন। এখানে যদি আমি কিছু করি তাহলে তো এখানে তো সম্ভবপর হবে না, কারণ আমার বিরুদ্ধ মতি এখানে নাই, সত্যি সত্যি যদি আমার ওই রকমের মতি যদি কিছু হয়ে যায় তাহলে আমি প্রভুকে একটু রসাস্বাদন করাই, কখন করাবো কখন করাবো, প্রভুর এইটা হৃদয়ের মধ্যে বাসনা আসা একটা পূর্ণ করতে হবে। এই জন্য তিনি সুযোগ অবসর খুঁজছেন যে কখন আমি প্রভুর ইচ্ছা এটা পূর্ণ করবো, বীর রসাস্বাদন করবো। হঠাৎ করে সুযোগ এসে গেল, চতুর্সন ওখানে আসলেন, আর যোগ মায়া প্রভাবেতে কৃষ্ণ দেখলেন যে ও আমার ভক্তেরটা বাসনা হচ্ছে ওটাকে পূর্ণ করতে হবে, তখন তিনি যোগ মায়া প্রভাবেতে চতুর্সনকে ওই দিকেতে এত আচ্ছাদন করে দিলেন, ভাব এদেরকে আচ্ছাদন কর। বৈকুণ্ঠের মধ্যে তামসিক প্রবৃত্তি, রাজসিক প্রবৃত্তি, এমনকি সাত্বিক প্রবৃত্তি থাকতে পারে না, কিন্তু তিনি বেদ দিয়ে আড়িয়ে দিয়ে তাহাকে বললেন যে সে তোমরা নঙ্গ ধরমে এসেছ, তোমাদের অধিকার যাবার নাই। এটা যোগ মায়া প্রভাবতে কৃষ্ণের ইচ্ছাতে এটা হলো, আর ইনার মধ্যে কোনো তামসিক ভাব রাজসিক ভাব হওয়া উচিত নয়, এরা বৈকুণ্ঠে পৌঁছেছে তাই এটা হওয়া উচিত নয়, তাহলে তার মধ্যে এটা কীভাবে সম্ভব হলো? তো ওই যোগ মায়া প্রভাবতে এইরকম হল, তখন দিয়ে তাহাকে দ্বার মানা করলো, আর সঙ্গে সঙ্গে এদের ক্রোধ হয়ে গেল, আক্রোধ হয়ে তাকে বলল যে যাও, তিন জন্মে তুমি প্রভুর নিকটে থাকবার যোগ্য না, তুমি যাও ওখানে আসরিক জনিতে তিন জন্মে থাক। তখন তিনি মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন, প্রভু কাছে বললেন যে প্রভু আমার এটা একটা দোষ হয়েছে, আপনি অনুগ্রহ করে এদেরকে বলে দিন যে সে আমাকে একটু ক্ষমা করবে, অথবা নিজেও বললেন যে প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন, বললেন কি ভাগবতে এইটা বর্ণন না, অত বললেন, দেখা যায় বেশ সুযোগ হয়েছে, এই সুযোগেতে আমি আমার প্রভু সেবা করে তার ওই ইচ্ছাটা পূর্ণ করে। তখন তিনি রাবণ না প্রথমে শিশুপাল দন্ত হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রাবণ কুম্ভকর্ণ এং পরবর্তীতে শিশুপাল রূপে এসে প্রভুর ইচ্ছা যে ছিল না যুদ্ধে বেশ ভালো করে তিনি মিটিয়ে দিলেন, আর তারপরে তিনি কি করলেন, শিশুপাল আর দন্তপরকে মারাতে তাহাদের জ্যোতি উনার চরণ নখ জ্যোতিতে মিশে গিয়ে আবার ওর মধ্যে নারায়ণ ছিলেন, নারায়ণের সঙ্গে যোগাযুক্ত করে দিলেন, আর যখন লীলা যখন সমাপ্ত হতে চলল তখন নারায়ণের সঙ্গে এরা আবার চলে আসে, আর তাহার একটি প্রকাশ কিন্তু ওখানে থাকলো, এই জগতেতে যদি প্রতিভু বিগ্রহ থাকে তো ওখানে আর কেন থাকবে, এই জন্য তাহার জয় বিজয় ওখানে থেকেও সেবা করছিল।